دو اخلاص ایمون مرے یا الہی.
الحمد للہ رب العالمین والصلاة والسلام علی سید المرسلین اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم الصلاة والسلام علیک یا رسول اللہ وعلی آلک و اصحابک یا حبیب اللہ الصلاة والسلام علیک یا نبی اللہ وعلی آلک و اصحابک یا نور اللہ. دورے او کاچھے دیشے او پروباشے جے جکھانے رویتھن شکل کے اکراش پریتی او شبیچھا جانیے شروع کرچی انوشتھان পারিবারিক ও সামাজিক ব্যাধি. দর্শক, মানুষ যেহেতু সমাজবদ্ধ জীব, সমাজ ছাড়া মানুষ বসবাস করতে পারে না, ঠিক তেমনটি একজন মানুষ পরিবার ছাড়াও বসবাস করতে পারে না. নিঃসঙ্গ জীবন তার কাছে দুর্বিষহ হয়ে ওঠে. একাকিত্বের যে যন্ত্রণা, এটা সেই ব্যক্তিই বুঝতে পারবে যে একাকী বসবাস করে. আর একাকী বসবাস করে কোনো ব্যক্তি জীবনে সুখী হতে পারে না. একাকী বসবাস যারা করে তারা হয়তো বিশেষ কোনো মানব, অতি মানব, আল্লাহর কোনো ওয়ালি, মহান কোনো ব্যক্তিত্বের অধিকারী, তারা নির্জনে বসবাস করে. শুধুমাত্র আল্লাহ এবং তার রাসূলের সাথে তাদের কানেক্টিভিটি থাকে, অর্থাৎ লোকালয় থেকে দূরে. কিন্তু সাধারণ মানুষ তো তেমনটি নয়. সাধারণ মানুষ আমরা যারা রয়েছি, আমরা যারা পরিবার এবং সমাজে আমরা যারা বসবাস করি, এই পরিবার এবং সমাজে বসবাস করতে গিয়ে পরিবারের জন্য আমাদের জীবন, আমাদের অর্থ, আমাদের পরিশ্রম, সব কিছু আমরা দিয়ে একটা পরিবারকে শান্তিময় করে গড়ে তুলতে চাই. একটা সাজানো বাগান গড়ে তোলার লক্ষ্যে আমাদের প্রচেষ্টার যেন অন্ত থাকে না, কোনো অন্তই নেই আমাদের. এত আমরা চেষ্টা করি আমাদের পরিবার, ফার্স্ট অফ অল ঘরের ফার্নিচার আমরা সাজাই, হ্যাঁ, ঘরের ঘরকে আমরা কালার করাই, এই সব কিছু হচ্ছে একটা বাহ্যিকতা. অর্থাৎ একটা বাইরের মানুষ এলে যেন বুঝতে পারে যে এই ফ্যামিলিটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন, খুব গোছালো পরিবার, খুব ভালো সুখী পরিবার. বাহ্যিকতা দিয়ে তো সব কিছু সবসময় নিরূপণ করা যায় না. ঘরের অবস্থা আমি সজ্জিত করেছি, ঘর সাজিয়েছি, কিন্তু অন্তরকে কি সাজাতে পেরেছি? একই ছাদের তলায় দুটি প্রাণ, দুটি আত্মার যে মিলন, যে সম্পর্ক, আমি স্বামী স্ত্রীর কথা বলছি, সেই সম্পর্ক কি আমি সুখময় করে তুলতে পেরেছি, প্রশান্তিময় করে তুলতে পেরেছি? যেখানে দুটি আত্মার প্রশান্তি বিরাজ করে. প্রশ্ন, যে সমাজে বাস করছি সেই সমাজ গঠনের জন্য, সংস্কারের জন্য আমাদের প্রচেষ্টার কোনো অন্ত নেই, কিন্তু ওই সমাজ থেকে কি আমরা কাটাকাটি, হানাহানি, মারামারি, এগুলো কি দূর করতে পেরেছি? অশান্তি দূর করতে পেরেছি? বিশৃঙ্খলা দূর করতে পেরেছি? অর্থাৎ মধ্য কথা হলো, পরিবার ও সমাজের মধ্যে বসবাস করতে গিয়ে এখানে আমরা প্রতিনিয়ত বিভিন্ন অনিয়ম, অসঙ্গতি এবং অশান্তি, বিভিন্ন আমরা পারিবারিক ও সামাজিক ব্যাধিতে আমরা আক্রান্ত হচ্ছি. আজও ঠিক তেমনই একটি ব্যাধি আমরা চয়ন করেছি, যেই ব্যাধি একজন মানুষকে অশান্ত করে তোলে, অস্বস্তিকর তার জীবন হয়ে যায়, তার সমাজে, পরিবারে তার বেঁচে থাকা তার কাছে দুর্বিষহ মনে হয়। এক তো হচ্ছে, প্রথমেই আমি বলেছি যে পরিবার এবং সমাজ ছাড়া মানুষ বাঁচতে পারে না, সেখানেও তার জ্বালা, কিন্তু সমাজ ও পরিবারে বসবাস করতে গিয়ে এখানেও তার জ্বালা। কি সেই বিষয় যে বিষয় সম্পর্কে না জানলে হয়তো আমরা অনেকটাই আমরা পিছিয়ে যাব, সমাধানের কোনো পথ খুঁজে পাব না? কি সেই বিষয়, সে সম্পর্কে জানব। চলুন প্রথমে আমরা দরুদে পাকের ফজিলত সম্পর্কে জেনে নিই। তারপরে দেখি আজকের আলোচ্য বিষয় কি চয়ন করেছি আমরা। দরুদে পাকের অসংখ্য ফজিলত রয়েছে, সো মেনি বেনিফিটস অফ রিসাইটিং দরুদে পাক আপন বিলাভেড প্রফেট সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। ওয়ান অফ দ্য বেনিফিট অফ রিসাইটিং দরুদ, যেমনটি আত তবকাতুল কুবরা কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে, হযরত সাইয়্যিদুনা মুযাহিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি স্বপ্নে আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের দিদার লাভ করলাম। হুজুরে আকদস নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম আমাকে ইরশাদ করলেন, কিয়ামতের দিন তুমি 100,000 মানুষের সুপারিশ করবে, 100,000, 100,000-এ 100,000 মানুষের তুমি সুপারিশ করবে। ইটস এ নট এ সিম্পল কেস, নট এ সিম্পল ওয়ার্ড। সো হোয়াট ওয়াজ দ্য রিজন, হোয়াট ওয়াজ দ্য কজ বিহাইন্ড দিস ব্লেসিংস? এই যে অনুগ্রহটা হলো, এর পিছনে কারণ কি ছিল? কেন সেই ব্যক্তি 100,000 মানুষকে কিয়ামতের দিন সুপারিশ করবে, শফাআত করবে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে, তাদেরকে জান্নাতে পাঠানোর যে এই যে সৌভাগ্য, হাউ ডিড হি গেইন, সে সম্পর্কে চলুন আমরা শুনি কিভাবে তিনি অর্জন করলেন। যিনি স্বপ্নে দেখলেন সেই স্বপ্ন দ্রষ্টা, তিনি আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে আরজ করলেন। তিনি বলছেন যে আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ আযযা ওয়া জাল্লা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, আমি কিভাবে এই মর্যাদা অর্জন করলাম, হাউ ডিড আই গেইন দ্য ডিগনিটি, এই মর্যাদা আমি কিভাবে অর্জন করলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম তদুত্তরে ইরশাদ করলেন, তা তুমি এই জন্যই অর্জন করেছো যে তুমি আমার উপর দরুদ শরীফ পাঠ করে এগুলোর সওয়াব তুমি আমাকে পেশ করে থাকো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, হোয়াট এ বিউটিফুল অ্যান্ড হোয়াট এ, কি বলবো, একটা বিরল একটা সৌভাগ্য যেটা সবাই পায় না। আমরাও চেষ্টা করতে পারি, আল্লাহ নবীর যদি দয়া হয় আমাদেরও সেই সৌভাগ্য হবে। তো দেখুন, যে ব্যক্তি কিয়ামতের দিনে অন্যের সুপারিশ করবে জান্নাতে যাওয়ার জন্য, সেই ব্যক্তি কি জাহান্নামে যাবে? দ্যাটস এ কোশ্চেন টু অল অফ ইউ। সেই ব্যক্তি কিন্তু জাহান্নামে যাবে না, কারণ যে জাহান্নামে যাবে, যার উপর জাহান্নাম, জাহান্নামের যে মুস্তাহিক, যে জাহান্নামের অধিকারী, যার উপর জাহান্নাম অপরিহার্য হয়ে গেছে, ওয়াজিব হয়ে গেছে, সে কী করে অন্যের শফাআত করবে, অন্যের সুপারিশ করবে? সে তো নিজের প্রাণ নিয়ে, সে প্রাণ বাঁচানো নিয়ে সে মানে ব্যতিব্যস্ত হয়ে যাবে, যে আমি কী করে বাঁচব, নাফসি নাফসি করবে। দেখুন দরুদে পাক পাঠের কত ফজিলত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এর পরেও কি আমরা উপলব্ধি করতে পারবো না? এখনও কি সময় হয়নি আশিকে দরুদ হবার? এখনও কি সময় হয়নি আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের প্রতি অধিক হারে দরুদ পাঠের? আজকের এই অনুষ্ঠান যেহেতু দরুদে পাকের ফজিলত নয়, কাজেই আমি প্রলম্বিত করব না, দীর্ঘায়িত করব না, চলুন কিছু ভালো ভালো নিয়ত করে নিই। হাদিসে পাকে বর্ণিত রয়েছে, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, মুমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। নিয়ত এবং আমল, দের আর সো ফার ডিফারেন্স বিটুইন, সো লেটস মেক সাম গুড ইন্টেনশনস বিফোর ওয়াচিং দিস প্রোগ্রাম, বিফোর লিসেনিং সুন্না ইন্সপায়ার্ড ডিসকাশনস। আজ স্টুডিওতে আমার সাথে বিজ্ঞ মোবাল্লিগিন রয়েছেন, শুরুতেই আমার ডান পাশে হাতের কাছেই রয়েছেন আমাদের হাফিজ মিরাজ আত্তারি। মিরাজ ভাই কেমন আছেন?
আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন?
আচ্ছা, আলহামদুলিল্লাহ, ভালো আছি। পাশাপাশি রয়েছেন আমাদের আরেকজন মাদানী চ্যানেলের পরিচিত মুখ, আমাদের নূর হোসেন তুষার ভাই। কেমন আছেন নূর হোসেন?
আলহামদুলিল্লাহ,
ভালো আছেন। মাশাআল্লাহ। দর্শক, চলুন দেরি না করে আমরা আলোচনায় প্রবেশ করি। আজকের আলোচ্য বিষয় হচ্ছে তর্ক ও বিবাদ। এটা হচ্ছে এমন এক ব্যাধি, এমন এক ঘাতক সংক্রামক ব্যাধি যে প্রতিটি পরিবারকে, প্রতিটি সমাজ প্রত্যেক সমাজকে ভিতর থেকে উই পোকার মতো কুড়ে 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 ভিতর থেকে একেবারে ফাঁপা করে দিচ্ছে পুরোটাই। ভিতরে মানে যেমন উই পোকার বাসা আমরা দেখেছি না, উপর থেকে মাটি দিয়ে সুন্দর করে মনে হয় যেন একটা মাটির স্তূপ, কিন্তু যখনই ওটার মধ্যে আঘাত করা হয় দেখা যায় ভিতরে কিছুই নেই, পুরোটাই সার শূন্য। তা আমরা সমাজে যতই সুখী থাকার অভিনয় করি না কেন, যতটাই আমরা সুখী পরিবার মানুষকে দেখানোর অভিনয় করি না কেন, বস্তুত আমরা কি সুখী? প্রশ্ন আজকে শুনব ইনশাআল্লাহ। তর্ক বিবাদ কেন সৃষ্টি হয় পরিবারে, সমাজে, একে অন্যের সাথে, সমাজে, রাষ্ট্রে, সে সম্পর্কে আমরা জানব। পাশাপাশি এই তর্ক বিবাদের যে ভয়াবহ দিক রয়েছে, পরিণাম রয়েছে, সে সম্পর্কেও আমরা শুনব। পাশাপাশি এও শুনব যে এই তর্ক বিবাদ যে পারিবারিক এবং সামাজিক ব্যাধি, একটা এটাকে আমি ব্যাধিই বলবো, এই ব্যাধি থেকে নিরাময় লাভ করার কি উপায় রয়েছে, অর্থাৎ এর প্রতিকার সম্পর্কে আমরা ইনশাআল্লাহ জানব। শুরুতেই আমি মিরাজ ভাইয়ের কাছে যাব। মিরাজ ভাই, যেহেতু আজকের আলোচ্য বিষয় আপনি জেনেই নিয়েছেন তর্ক ও বিবাদ, সুতরাং আজ দেরি কেন, মাদারিং চ্যানেলের দর্শকবৃন্দ রয়েছেন আমাদের সাথে অধীর আগ্রহে যে শুনব, কেননা এই তর্ক বিবাদের কাছে আজ প্রতিটা পরিবার অসহায়, এই তর্ক বিবাদের কাছে আজ প্রতিটা পরিবারের সন্তানরাও তারা এতিম হয়ে যাচ্ছে, তারা ছন্ন ছাড়া হয়ে যাচ্ছে। আজকে সমাজ এবং পরিবার অধপতনের দিকে যাচ্ছে, তার অন্যতম যতগুলো কারণ আছে তার অন্যতম একটি কারণ হচ্ছে তর্ক বিবাদ, ডিসপিউটিং। কি বলবেন এই বিষয়ে?
আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। যে রফিক ভাই, আপনি যেমনটা বলছিলেন, তর্ক আমাদের সমাজকে কুড়ে কুড়ে খাচ্ছে ভিতর থেকে। তো তর্ক আসলে অনেকে তর্ক করতে ভালোবাসেন,
ভালোবাসেন,
মূলত
ভালোবাসাও আছে,
তর্ক করতে ভালোবাসেন, কারণ কারণে অকারণে তর্ক শুরু করে দেন। মূলত তর্ক মানুষের স্বভাবের সাথে মিশে রয়েছে, আর এটা সৃষ্টিগতভাবেই, কেননা কোরআনে পাকের মধ্যে বর্ণিত রয়েছে আল্লাহ তাআলা সূরাতুল কাহফের 54 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ওয়াকান আল ইনসান ওয়া আকসার শাইইন জাদালা, অর্থাৎ মানুষ প্রত্যেক কিছুর থেকে বা প্রত্যেক কিছুর অপেক্ষা অধিক বিতর্ককারী। তো বোঝা গেল যে মানুষ তর্ক করতে ভালোবাসে বা তর্ক করবে। তো আরবিতে দুইটি শব্দ রয়েছে, একটি হলো জিদাল, অর্থাৎ তর্ককারী, তর্ক করা বা কথা কাটাকাটি করা অথবা ঝগড়া করা।
জি,
আরেকটি শব্দ রয়েছে মীরা, যা হলো নিন্দনীয় তর্ক।
আচ্ছা,
একটা হলো জিদাল, যেটাও নিন্দনীয়,
কিন্তু তর্ক বিতর্ক দুই ভাগে
বিভক্ত রয়েছে।
দর্শক, আমরা শুনছি যে তর্ক বিতর্ক মানে ডিভাইডেড ইনটু টু পার্টস, হোয়াট আর দে, আমরা শুনবো ইনশাআল্লাহ।
একটা জিদাল, যেটাও নিন্দনীয় এর মধ্যে রয়েছে, কিন্তু অতটা নিন্দনীয় নয়, যেটা কথা কাটাকাটির মধ্যে, তর্কের মধ্যে সীমাবদ্ধ রয়েছে। আর মীরা যে শব্দটা রয়েছে, এটা শুধুমাত্র নিন্দনীয় তর্কের ক্ষেত্রে ব্যবহার করা হয়।
আচ্ছা,
তো তর্কের ক্ষেত্রে বা জিদালের ক্ষেত্রে যেহেতু দুইটা বিষয় রয়েছে, একটি হলো প্রশংসনীয়, আরেকটি নিন্দনীয়। প্রশংসনীয় তর্কের ক্ষেত্রে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের পাকের মধ্যে যেটা ইরশাদ করেছেন সূরাতুন নাহলের 125 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, উদউ ইলা সাবিলি রব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানাতি ওয়া জাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। অর্থাৎ হে মাহবুব, আপনি আপনার আপন প্রতিপালকের পথের দিকে আহ্বান করুন পরিপক্ক কৌশল ও সদুপদেশ দ্বারা,
সুবহানাল্লাহ,
এবং তাদের সাথে ওই পন্থায় তর্ক করুন যা সর্বাধিক উত্তম। তো বোঝা গেল যে আল্লাহ তাআলার দিকে ডাকা বা এই বিষয়ে তর্ক করা বা এই বিষয় নিয়ে উত্তম পন্থায় তর্ক করা,
যুক্তিতর্ক যেটাকে
বলা হয়, তো সেটা উত্তম রয়েছে। তো আল্লাহ তাআলা এটার কথাই বলেছেন, তর্ক যে শুধুমাত্র খারাপ দিক রয়েছে তা কিন্তু নয়। তো আরেকটি শব্দ যেটা রয়েছে আরবিতে সেটা হলো মিরা বা কুতর্ক। এই বিষয়টি আমাদের সমাজে আজকে মারাত্মক ব্যাধিতে পরিণত হয়েছে, আর এই কুতর্কের কারণেই আজকে সমাজে কী না হচ্ছে, প্রতিটা পরিবারের মধ্যে তিক্ততা এমন অবস্থায় চলে যাচ্ছে যে সম্পর্কের টানাপোড়েন হতে হতে এমনকি যে সম্পর্ক ছিন্ন হওয়ার মতো ঘৃণিত কাজও এটা সমাজের মধ্যে ঘটছে। আর এই সকল কুতর্ককারীদেরকে যারা কুতর্ক করে এবং এই সকল বিবাদের মধ্যে লিপ্ত হয় এটা আল্লাহ তাআলার নিকট খুবই অপছন্দনীয় বিষয়, এবং আল্লাহ তাআলা এই সম্প্রদায়কে এই লোকদেরকে ঝগড়াটে সম্প্রদায় বলে কোরআনে পাকে অভিহিত করেছেন। যারা তর্ক করে এবং সমাজে বিবাদ সৃষ্টি করে, একে অন্যের সাথে সম্পর্কের ফাটল সৃষ্টি করে, পরিবার ধ্বংস হয়, তো এদেরকে আল্লাহ তাআলা ঝগড়াটে সম্প্রদায় বলে অভিহিত করেছেন। সূরাতুল যুখরুফের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে বিসমিল্লাহির রহমানির রহিম, মা দরাবুহু লাকা ইল্লা জাদালা বাল হুম কওমুন খসিমুন, অর্থাৎ তারা কেবল বাঘ বিতণ্ডার উদ্দেশ্যেই আপনাকে কথা বলে, বস্তুত এরা তো ঝগড়াটে সম্প্রদায়। তো আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলে দিয়েছেন যে যারা তর্ক করে আর বিবাদ সৃষ্টি করে সমাজে তারা হলো ঝগড়াটে সম্প্রদায়, অর্থাৎ এটা একটা লানতওয়ালা শব্দ। বুখারী শরীফের মধ্যে বর্ণিত রয়েছে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে বাঘ বিতণ্ডাকারী অর্থাৎ যারা কুতর্ককারী ব্যক্তি আল্লাহ তাআলার নিকট অধিক অপছন্দনীয়। তো বোঝা গেল যার দ্বারা তর্ক করে এবং তর্ক, বোঝা গেল দুইটা বিষয় রয়েছে, একটা প্রশংসনীয় একটি নিন্দনীয়, যারা কুতর্কের মাধ্যমে পরিবারের মধ্যে সমাজের মধ্যে বিবাদ সৃষ্টি করে এটা আল্লাহ তাআলার নিকট অধিক অপছন্দনীয়, এবং যা আমাদের মাঝে এখন ব্যাধি আকারে ছড়াচ্ছে। আজকে অনুষ্ঠানের যেহেতু বিষয় হলো সামাজিক ও পারিবারিক ব্যাধি, তো অবশ্যই অবশ্যই কুতর্ক করা এটা একটি সামাজিক ব্যাধিতে রূপান্তরিত হয়েছে। তো এর অনেক কারণ রয়েছে, অসংখ্য কারণ রয়েছে যে কী কারণে তর্ক হয় এবং কুতর্ক কী কী কারণে বেশি প্রকাশ পায়। এর মধ্যে একটি কারণ এটা রয়েছে যে যে অনুপযোগী স্থানে যেখানে প্রয়োজন নেই ওখানে উপদেশ বিলি করা।
আচ্ছা,
এমন দেখা যাচ্ছে যে আমার ওখানে কোনো কারণ নেই কিন্তু আমি উপদেশ দিয়ে যাচ্ছি, তো যখন তারা আমার উপদেশ গ্রহণ করছে না তো আমি তার সাথে তর্কে লিপ্ত হচ্ছি। আবার দেখা যাচ্ছে যে আমি উপদেশ দিচ্ছি সেটা তার কাছে পছন্দ হচ্ছে না, তো ওই ব্যক্তি আমার সাথে তর্কে লিপ্ত হচ্ছে, সেই তর্কটা হলো অপছন্দনীয় তর্ক এবং কুতর্ক। আরেকটি কারণ এটা হতে পারে যে অন্যের উপর নিজের প্রাধান্য বিস্তার করা। তর্ক তারাই করে যারা চায় যে আমি কারো উপর প্রাধান্য বিস্তার করব, আর এই কারণটা অহংকার এবং দাম্ভিক লোকের দ্বারা বেশি হতে দেখা যায়, যারা মনে করে যে সমাজে আমিই বড়, আমার কথাই এখানে গ্রহণযোগ্য হতে হবে, আর কারো কথা চলবে না,
কারো কথা চলবে না।
তো এই এরা এটা শুধুমাত্র অহংকারী লোকদের দ্বারাই এই কাজটা ঘটে থাকে যে সে নিজেকে প্রাধান্য বিস্তার করতে চায় অন্যের উপরে। তো এই অহংকারী লোকদের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে পাকে ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা কোনো অহংকারী এবং দাম্ভিক লোককে ভালোবাসেন না। তো একটু আগে শুনছিলাম যারা তর্ক করে তাদেরকে ভালোবাসেন না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তারা হলো অধিক অত্যাধিক অপছন্দনীয় ব্যক্তি। আর অহংকারী ব্যক্তি যেটা একটা কারণ তর্ক করার সেটা হলো নিজের প্রাধান্য বিস্তার করা, আর এই লোকদেরকেও আল্লাহ তাআলা পছন্দ করেন না। এবং অসংখ্য বিষয় রয়েছে যারা অহংকার দাম্ভিকতার সাথে চলাফেরা করে তাদের ক্ষেত্রে।
মাশাআল্লাহ, খুব চমৎকার বলেছেন, ইনশাআল্লাহ আরও আলোচনা শুনবো আপনার কাছে। কিছু কল আমরা সামিল করতে চাচ্ছি, যে কল শুনিয়ে দিন।
তর্ক বিবাদ এড়িয়ে চলার উপায় কি, এ সম্পর্কে কিছু বললে অনেক খুশি হতাম।
তর্ক বিবাদ এড়িয়ে চলার উপায় কি, ইনশাআল্লাহ সঙ্গেই থাকুন, আমরা আলোচনা করছি, আরও আলোচনা হচ্ছে ইনশাআল্লাহ, এর মাঝেই আপনার উত্তর আপনি আশা করি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। কল করার জন্য অনেক অনেক ধন্যবাদ। যে পরবর্তী কল,
মাদানী চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর একটা অনুষ্ঠান আমাদেরকে উপহার দেওয়ার জন্য, আমার জন্য দোয়া করবেন।
অবশ্যই দোয়া করি, আল্লাহ তাআলা আপনার দুনিয়া ও আখেরাতকে সুসজ্জিত করে দিক, আসান করে দিক আল্লাহ তাআলা, এবং আমাদেরকে নেক হায়াত দান করুক, আমাদেরকে ঠিক তেমন মান্দা আল্লাহ তাআলা বানিয়ে দিক যেমনটি আল্লাহ এবং তার রাসূল চান, আমিন। পরবর্তী কল।
আমি হাসিন ঢাকা থেকে বলছি। আজকের এই সুন্দর অনুষ্ঠানে জানতে চাচ্ছি, অনেকে আছে অন্যায় করেও নতি স্বীকার করে না, যার ফলে তর্ক সৃষ্টি হয়, এখন এই করুণ পরিস্থিতিতে কি করণীয়?
তর্ক করেও মানে ভুল স্বীকার করে না, নতি স্বীকার করে না, নিজেকে কখনো খাটো ছোট করবে না, ওই যে কথাটা আপনি বললেন, এই বিষয়টা প্রশ্নটা এসেছে যে সেক্ষেত্রে কী করণীয়, হোয়াট টু ডু অন দ্যাট মোমেন্ট, যে সেই সময় যারা তর্ক করতে চাচ্ছে না, যার অন্যায় নেই, এমন ব্যক্তি সে কী করবে সেই পরিস্থিতিতে? ইনশাল্লাহ আপনার কাছ থেকে জেনে নেব। মাশাল্লাহ, ধন্যবাদ আপনার এত চমৎকার প্রশ্নের জন্য। যে পরবর্তী কল।
আমার নাম হাসান, আমার বাড়ি সিলেট মৌলভীবাজার। মাশাল্লাহ মারহাবা, মাদানী চ্যানেলে অনুষ্ঠান পারিবারিক ও সামাজিক বেদী, মাশাল্লাহ অনেক সুন্দর একটি অনুষ্ঠান, এই অনুষ্ঠান থেকে অনেক কিছু শিখতে পারি। আল্লাহ তাআলা মাদানী চ্যানেলকে দিন দিন উন্নতি দান করুক, আমার জন্য দোয়া করবেন।
ইনশাআল্লাহ অবশ্যই দোয়া করি, আল্লাহ তাআলা মাদানী চ্যানেলকে উন্নতি দান করুক, পাশাপাশি আমাদেরকেও আল্লাহ তাআলা রহমত বরকত অগ্রগতি আমাদেরকেও আল্লাহ তাআলা দান করুক। ধন্যবাদ আপনার কলের জন্য। যাব নূর হোসেন ভাইয়ের কাছে। নূর হোসেন ভাই, মোটামুটি আমরা সমাজে দেখতে পাচ্ছি যে তর্ক বিতর্ক দিন দিন বেড়েই চলেছে, আমরা যদি একদম মানে গোড়ায় যদি চলে যাই, কেননা প্রতিটা একজন সন্তানের জীবনে তার মা বাবা হচ্ছে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট টিচার, সেখানে মানে যে শিক্ষালয় বলতে পারি, পরিবার হচ্ছে একটা সন্তানের জন্য, একটি সন্তানের জন্য প্রথম শিক্ষালয়। এই বিষয়টা যদি আমরা যখন এমন দেখি যে স্বামী স্ত্রীর মাঝে যে তর্ক বিতর্ক, এবং এই তর্ক বিতর্কের কারণে দেখা যাচ্ছে সন্তানের জীবনে প্রভাব পড়ছে, সন্তান শিখছে তর্ক বিতর্ক। আমরা অনেক সময় মাদানী চ্যানেল থেকেই বলে থাকি, আমি নিজেও বলেছি বহুবার, যে পরিবারে মা বাবা যারা বয়োজ্যেষ্ঠ বয়োবৃদ্ধ যারা রয়েছেন, মুরব্বী যারা রয়েছেন, যারা অভিভাবক রয়েছেন, তারা হচ্ছেন ছোটদের জন্য দর্পণ স্বরূপ। ছোটরা সেই আয়নার মধ্যে, দর্পণের মধ্যে ছোটরা নিজেকে দেখতে পায় যে আমার বাবা কেমন আচরণ করছে আমার মায়ের সাথে, আমার মা আমার বাবার সাথে কেমন আচরণ করছে, আমার বোন আমার সাথে কেমন আচরণ করছে, আমার ভাই আমার সাথে কেমন আচরণ করছে। এক্ষেত্রে এই যে তর্ক বিতর্ক সৃষ্টি হয়, একসময় সেই সাজানো বাগান, সেই পরিবার ভেঙে যায়, মানুষ আত্মহননের পথ খুঁজে নেয়। কোনো গুরুত্বপূর্ণ মাদানী ফুল আপনার কাছ থেকে আশা করছি।
খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, আজকে পরিবার থেকে সমাজ, সমাজ থেকে পুরো রাষ্ট্র, একেবারে প্রত্যেকটা ক্ষেত্রে, যদি আমি আমার ঘর বলি, আমার কর্মস্থল বলি, খুঁটিনাটি বিষয় নিয়ে আজকে মানুষ তর্ক বিবাদের মধ্যে লিপ্ত হচ্ছে।
জি,
তো ওলামা ইকরাম ফরমান যে তর্ক বিবাদ, তর্ক বিতর্ক যেটাই আমরা বলি না কেন, বাগবিতণ্ডা, এই সকল বিষয়ে একজন মুমিনের অন্তরকে অথবা একজন মানুষের অন্তরকে এটা কঠিন করে তোলে, অর্থাৎ তার অন্তরের মধ্যে কঠোরতার সৃষ্টি হয়। একটা মানুষের অন্তর যে নম্রীয়তা, যে বিষয়টি, যখন একটা মানুষ এই অনৈতিক কাজটি করার মধ্যে লিপ্ত থাকে, তখন আস্তে 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 করে তার অন্তরটা কঠোর হতে থাকে,
কঠোর হতে থাকে।
তো যার প্রতিফলন দেখা যায় এরকম, যখন স্বামীর সাথে স্ত্রী, স্ত্রীর সাথে স্বামী ছোটোখাটো বিষয় নিয়ে তর্ক লিপ্ত হয়, তখন একটা সময় গিয়ে নিজের, যখন মানুষ দেখে যে তার সম্মান হানি ঘটে অপরের কাছ থেকে, তখন সে তার নিজের ব্যক্তিত্বকে আর ধরে রাখতে পারে না। ইলমে দিন, খফে খোদা, এই বিষয়গুলো না থাকার কারণে ছোটোখাটো বিষয়ে তর্ক লিপ্ত হয়ে সে একটা সময় গিয়ে সে হাতাহাতির মধ্যে, অর্থাৎ প্রহারের মধ্যে লিপ্ত হয়। অর্থাৎ দেখা যায় এরকম যে স্বামী স্ত্রীর সাথে তর্কে লিপ্ত হয়েছে, অনেক সময় কী হয়, সম্মান হানি হওয়ার কারণে স্বামী স্ত্রীর গায়ে প্রঘাত আঘাত করছে। এতে কী হচ্ছে, স্বামী স্ত্রীর অন্তরের মধ্যে বিভক্তি হচ্ছে, হাদিস শরীফের মধ্যে স্পষ্ট
অন্যের প্রতি একটা তিক্ততা
সৃষ্টি হয়ে যাচ্ছে,
সৃষ্টি হয়ে যাচ্ছে।
হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়টি আমাদেরকে কঠোরভাবে নিষেধ করেছেন, মুসলিম শরীফের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, তোমরা পরস্পরের বিরোধিতা করো না, তাহলে তোমাদের অন্তরগুলো বিভক্ত হয়ে যাবে। এরপর আল্লাহ রাসুল আরও একটি হাদিসে ফরমান, বুখারি শরীফের হাদিস, যে তোমরা মতবিরোধ বা পরস্পরের মধ্যে বিরোধিতা করো না, তর্কে বিতর্কে লিপ্ত হয়ো না, কেননা তোমাদের পূর্ববর্তীরা মতবিরোধিতার কারণেই ধ্বংসপ্রাপ্ত হয়েছে। কতটা ভয়ানক কথা! আল্লাহ রাসুল আমাদেরকে আমাদের পূর্ববর্তী যারা যারা গত হয়ে গিয়েছে তাদের ইতিহাস সাক্ষী যে তারা এই বাগ বিতণ্ডা তর্ক বিতর্ক করার কারণে তারা আল্লাহ তাআলার পক্ষ থেকে ধ্বংসপ্রাপ্ত হয়েছে। এখন আজ এটা এমনভাবে আমাদের সমাজের মধ্যে পরিবারের মধ্যে এই বিষয়টি ছড়িয়ে পড়েছে, যেটার কারণে আজ আমরাই ভুক্তভোগী নিজেরাই। দেখা যাচ্ছে যেটা আপনি সুন্দর বললেন, যে আজকে আমাদের যারা ছোট আমাদের ঘরের মধ্যে যারা রয়েছে তারা আমাদের কাছ থেকে শিখছে প্রত্যেকটা বিষয়। যখন একটা ছোট শিশু আস্তে আস্তে বড় হয় তার পরিবারের মধ্যে, যখন সে দেখে তার মা বাবা প্রায় সময় তর্ক বিতর্কে লিপ্ত হচ্ছেন, একটা সময় ওই সন্তানই গিয়ে বড় যখন হয় তখন তার মধ্যে প্রতিফলন এভাবে দেখা যায়, তার বাবার সাথে সে নিজে তর্কের মধ্যে লিপ্ত হচ্ছে, তখন ওই বাবা আবার ওই সন্তানকে প্রহার করছে,
যেটা কল্পনাও
করা যায় না,
আশা করা যায়।
তখন ওই বাবাই কিন্তু এটা সে উপলব্ধি করে যে আমি আমার সাথে আমার সন্তান,
তারপরেও কিন্তু উপলব্ধি হয় না,
যা অনেকের হয় না। আচ্ছা, উপলব্ধিটা কেমন? শাসন করার জন্য তারা তখন উপলব্ধি হয় যে এত বড় সাহস, এত বড় স্পর্ধা, যে আমার সন্তান যে বেদব হয়ে গিয়েছে, সে আমার সাথে তর্কে লিপ্ত হচ্ছে, তখন সেই সন্তানের পিতা তাকে প্রহার করছে। কিন্তু তখন যদি একজন পিতা, একজন মাতা, ঘরে যারা বড় আছে তারা যদি এইভাবে চিন্তা করে যে আমার এই সন্তান, তার মধ্যে এই যে কুস্বভাব, এটা কোথা থেকে সৃষ্টি হলো, এটা আমাদেরই কারণে হয়তো বা আমি দায়ী, আমাদের পরিবার আমরা নিজেরাই দায়ী, যে আমরা আমাদের সন্তানকে যখন থেকে তার শিক্ষার ভালো শিক্ষার প্রয়োজন ছিল তখন তার সামনে আমরা কতটুকু ভালো শিক্ষা তাদেরকে দিতে পেরেছি,
দিতে পারিনি।
তো এই বিষয়টা আস্তে আস্তে গিয়ে ওই সন্তান হয়তো বা যখন আমরা সন্তান বলবো একজন মানুষই তখন তার ঘর থেকে যখন এই শিক্ষা নিয়ে সে যখন সমাজের মধ্যে যায় তখন তার এই স্বভাবটা রয়েই যায়। সে সমাজের মধ্যে গিয়ে তার কর্মস্থলে বলেন, তার পড়াশোনার অধ্যয়নরত যেখানে সে পড়াশোনা করছে দেখা যাচ্ছে বন্ধু বন্ধুর সাথে তর্ক বিতর্ক লিপ্ত হচ্ছে। একটা সময় কী হয়, ওই বন্ধু যার সাথে তার বন্ধুত্ব ছিল অনেক বড় বন্ধুত্ব, হ্যাঁ অনেক চিরচেনা বন্ধুত্ব, তখন ওই বন্ধুত্বের মধ্যে ফাটল ধরে। তো এটা দেখা যাবে যে একটা সময় গিয়ে যে তর্ক বিবাদের যে প্রতিফলন সেটা হচ্ছে কি খারাপ, সেটা কি অশান্তির সৃষ্টি হয়, বিশৃঙ্খলা সৃষ্টি হয়, অর্থাৎ এই তর্ক বিবাদ দ্বারা কোনো শান্তি কোনো ভালো কিছু আমরা
নষ্ট হয়ে যায়, মানুষের ব্যক্তিত্ব, মানুষের মানে ব্যক্তিত্ব যে রয়েছে সেটা প্রশ্নবিদ্ধ হয়, মানুষের সম্মান নষ্ট হয়ে যায়।
আপনি দেখবেন যে কয়েকটা বিষয় মাশাআল্লাহ আমাদের মিরাজ ভাই তিনি স্পষ্ট করেছেন, ঝগড়া বিবাদের কারণের যে বিষয়গুলো, এর মধ্যে আরও একটি বিষয় দুটি বিষয় হচ্ছে এরকম, যখন মানুষ ঝগড়া বিবাদ এর মধ্যে তর্ক বিতর্ক এর মধ্যে যখন লিপ্ত হয় তখন একজন সে তার পক্ষ থেকে নিজ জায়গা থেকে সে চিন্তা করে যে আমার যে মত এটাকে আমি প্রতিষ্ঠা করব, এটাকে আমি প্রতিষ্ঠা করে ছাড়বো,
মানে আমার ইচ্ছা অনুযায়ী চলবে,
আমার ইচ্ছা অনুযায়ী চলবে, তখন কি তার যে ব্যক্ত সেটা সে প্রকাশ করে। আরেকটি বিষয় হচ্ছে কি সত্যকে মিটিয়ে মিথ্যাকে প্রতিষ্ঠা করা, তখন কি সে তর্ক বিবাদে লিপ্ত হয়, সে একটু চিন্তাও করে না যে আমি কাজটি যে করছি মিথ্যার পক্ষ হয়ে আমি তর্কে লিপ্ত হচ্ছি, এটা আল্লাহ তাআলার কাছে কি গ্রহণযোগ্য হবে না অগ্রহণযোগ্য হবে, তখন সে কি করে তর্কের মধ্যে লিপ্ত হয়ে যায়। আপনি দেখবেন যে তর্ক বিবাদে যখন কেউ যুক্ত হয়, অর্থাৎ তারা এই খারাপ কাজের মধ্যে এই পরিবেশটা সৃষ্টি হয়, উভয়ে যে দুটো পক্ষ থাকে, দুটি শ্রেণী থাকে, যারাই থাকুক না কেন তারা একটা বিষয় তাদের মাথায় এরকম নিয়ে নেয় যে আমার যে জানা জ্ঞান এই জ্ঞানটা হচ্ছে চূড়ান্ত, সে নিজেকে মনে করে এটা। আর দুজনই কি মনে করে যে নিজের মতের যে যথার্থ এবং অন্যের যে মত সেটা ভুল প্রমাণ করার চেষ্টা করে, অর্থাৎ সে যদি এটা মনে করে যে আমি যদি এখন আমার জায়গা থেকে এটা ভুল প্রকাশ পায় আর এখানে কি হবে আমার সম্মান হানি হবে,
দুর্বলতা প্রকাশ পাবে,
অর্থাৎ সে তার জায়গায় অটল থাকে, সেটা যদি মিথ্যাও হয় সে তর্কের মাধ্যমে সেটাকে সে জয়ী হতে চায়, কেননা আমি যদি এখন আমার এই তর্কের মাধ্যমে যদি আমার যে মতটা সেটা যদি ভুল প্রকাশ পায় তাহলে আমি এখানে লাঞ্ছিত হব, কিন্তু সে এটা চিন্তা করে না যে এটার কারণে আমি আল্লাহ তাআলার কাছে অপছন্দনীয় হব, আমি একটা সময় গিয়ে এটার কারণে আমি লাঞ্ছনীয় হব। হ্যাঁ, তো এটার কারণে কি হয় আস্তে আস্তে তর্ক বিবাদটা আরও অনেক বড় আকারে ধারণ করে, তখন তাদের মধ্যে একটা সময় গিয়ে সেটার মধ্যে হাতাহাতি হানাহানি মারামারির মধ্যে সেটার মধ্যে যুক্ত হয়। তো এখন আমাদের যেটা বিষয়টা, আমাদের প্রথমে যে বিষয়টা মাথায় আনতে হবে যে এই যে বিষয়টা, এটা তো আল্লাহ তাআলার কাছে অপছন্দনীয়, এবং আমাদের পূর্ববর্তী যারা এই কাজগুলো করেছে তারা আল্লাহ তাআলা ধ্বংসপ্রাপ্ত হয়েছে। এখন আমি আপনি যারা এই কাজের মধ্যে লিপ্ত হচ্ছি, তাহলে আমাকে আপনাকে চিন্তা করতে হবে, যদি আমি নিজেকে মুমিন হিসেবে দাবি করি তাহলে আমাকে এই কাজটিকে পরিহার করতে হবে। এই অপছন্দনীয় অগৃহীত যে কাজটি রয়েছে, এটা আমার থেকে, আমার স্বভাব, আমার জাত, আমার সত্তা থেকে এটাকে বাহির করতে হবে। তা না হলে কী হবে, আস্তে 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 করে এটা আমার অন্তরকে কঠোর করে দেবে, তখন আমার মধ্যে নমনীয়তা থাকবে না, আমার মধ্যে তখন ভালো যে বিষয়টা একটা মানুষের মধ্যে, এই বিষয়টা তার থেকে আস্তে আস্তে দূরে সরে যাবে। তো আস্তে আস্তে করে আমি একজন মানুষ থেকে অমানুষে রূপান্তর হয়ে যাব।
এক্ষেত্রে তো আমি দেখি নূর হোসেন ভাই যে মানুষের রাগ ক্রোধ এবং ভিতরে যে একটা ইগো রয়েছে, একটা অ্যারোগেন্স যেটাকে আমরা বলি, যে আপনি যেটা বললেন যে আমি আমার মত এটাই হচ্ছে সঠিক, আমার ইচ্ছাটাই আমি প্রতিষ্ঠা করব, তো এই যে একটা বিষয়ে দর্শক, এই যখন অবস্থা সমাজের মধ্যে, অর্থাৎ পরিবার থেকেই আমরা শুরু করি, পরিবারটা হচ্ছে সমাজেরই একটা অংশ, আর পরিবার সমাজের, সমাজ থেকে আলাদা কিছু নয়। তো সুতরাং পরিবারের ক্ষেত্রেই যদি আমরা বলি যে স্বামী স্ত্রী যখন বিবাদ হয়, একজন স্বামী হুট করে এসেই কিন্তু স্ত্রীর গায়ে হাত তোলে না কিংবা মারামারি করে না, কারোর মাথায় তো আর শৃঙ্গ যায় না, ব্যাপারটা বুঝতে হবে। তাই বলে আমি কিন্তু এই মারটাকে সমর্থন করছি না, যে সে যে মারছে এই মারটা ভালো কাজ সেটা আমি বলছি না, বলছি সে যখন মেরেই দিল কেন মারলো, এই রাগটা তার মাঝে কেন আসলো। দেখা যাচ্ছে যে স্ত্রী তার সাথে তর্ক করছে, তার সাথে অন্যান্য পরিবারের যারা আছে তারা তর্ক করছে, অহেতুক তর্ক করছে, অন্যায়ভাবে তর্ক করছে। আচ্ছা যখন স্বামী হাত তুললো তখন স্ত্রীর পরিবার চলে এলো, তার ভাই ব্রাদার চলে এলো, স্বামীরও ভাই ব্রাদার চলে আসলো, তার আত্মীয় স্বজন চলে আসলো, তখন দুই পরিবারের মধ্যে, তখন কিন্তু বিষয়টা আর স্বামী স্ত্রীর মাঝে কিন্তু সীমাবদ্ধ থাকে না, তখন সেটা দুই পরিবারের মাঝে ছড়িয়ে যায়, সেখান থেকে মারামারি, কাটাকাটি, হানাহানি, থানা, পুলিশ, জেল, হাজত, পুরো পরিবারটা ধ্বংস হয়ে যায়। মাঝখান থেকে সমস্যাটা হয় কার জানেন, ছোটো ছোটো বাচ্চাদের, সেই শিশুগুলো অনেক সময় দেখা যায় যদি কেউ কারোর আঘাতে মারা যায়, কেউ যদি নিহত হয়, সন্তান হয়ে যায়, নিহতই হোক কিংবা আত্মহত্যা করুক, হোয়াট এভার, কিন্তু পুরো ঝড় তুফানটা যায় কিন্তু সেই বাচ্চাদের উপর দিয়ে, তাদের ভবিষ্যৎ তখন অনিশ্চিত হয়ে পড়ে। তাই অনুরোধ করব যে আসুন আমরা আমাদের পরিবারের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করি, আর শান্তি প্রতিষ্ঠা করার ক্ষেত্রে শুধু বললেই হবে না যে শান্তি চাই শান্তি চাই, শান্তি প্রতিষ্ঠার জন্য কিছু জলাঞ্জলি দিতে হয়, কিছু ত্যাগ তিতিক্ষা স্বীকার করতে হয়, আর তা হচ্ছে এই, স্ত্রী যদি দুটো কথা বলে স্বামী সেটা ধৈর্য ধারণ করে শুনবে। সেই ভুলটা কিন্তু আমাদের সবার মাঝেই রয়েছে, আমার মাঝে, আপনার মাঝে, সবার মাঝে সংশোধন হওয়া উচিত, আমাদের সংশোধন হওয়া উচিত। সেক্ষেত্রে ধৈর্য সহকারে শোনা, স্বামী যখন রাগ করে তখন স্ত্রীর উচিত হচ্ছে ধৈর্য ধরে শোনা, অথবা যদি তার ধৈর্যের বাঁধ ভেঙে যায়, অনেক সময় আমরা বলি না যে আমার আর সহ্য হচ্ছে না, আমার ধৈর্যের সীমা কি হয়ে গেছে, ভেঙে গেছে, ধৈর্যেরও কি সীমা থাকে, অর্থাৎ একটা দুইটার কথা শুনল মানে চুপচাপ কি শুনল, তার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, এখন সেও তর্ক বিতর্ক শুরু করে। তো যখন দুইজনই তর্ক বিতর্ক শুরু করে তখন কিন্তু আর সেখানে শান্তি প্রতিষ্ঠা হয় না। তো কাজেই আমাদেরকে বুঝতে হবে। কিছু কমেন্ট রয়েছে সোশ্যাল মিডিয়া থেকে, আসুন আমরা কিছু কমেন্টের দিকে যাচ্ছি। আমাদের সঙ্গে সোশ্যাল মিডিয়া থেকে যারা সংযুক্ত রয়েছেন, মোহাম্মদ সাজিদুর রহমান সাজিদ, তিনি লিখেছেন, মাশা আল্লাহ, আপনার কমেন্টের জন্য অশেষ ধন্যবাদ সাজিদ ভাই। এরপর রয়েছেন আমাদের মোহাম্মদ রবিউল হাসান, তিনিও কমপ্লিমেন্ট জানিয়েছেন। এরপর হচ্ছে আমাদের রয়েছেন ইসলামী বোন রয়েছেন, তিনিও কমপ্লিমেন্ট জানিয়েছেন। তারপর রয়েছেন আমাদের মোহাম্মদ মামুন চৌধুরী, লিখেছেন মাশা আল্লাহ। এরপর তিনি বলেছেন যে আলহামদুলিল্লাহ সব পর্ব দেখার চেষ্টা করি, অনেক ভালো লাগে, আল্লাহ আপনাদেরকে উত্তম প্রতিদান দান করুক, দোয়া করবেন হুজুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আল্লাহ তাআলা আপনাকে, আপনার পরিবারকে এর উত্তম প্রতিদান দান করুক। যেহেতু আপনি মাদানী চ্যানেলের আপনি নিয়মিত দর্শক, আপনি বলেছেন যে আপনি এই অনুষ্ঠানটাও নিয়মিত দেখার চেষ্টা করেন, প্রতিটা পর্ব দেখার চেষ্টা করেন। রয়েছেন আমাদের সঙ্গে মামুন ভাই, মামুন মামুন আইডি থেকে রয়েছেন, লিখেছেন মাশা আল্লাহ আলহামদুলিল্লাহ। এরপর রয়েছেন আমাদের সঙ্গে রয়েছেন মোহাম্মদ আফসার, লিখেছেন মাশা আল্লাহ। এরপর রয়েছেন আমাদের মোহাম্মদ মামুন চৌধুরী, রয়েছেন কমপ্লিমেন্ট জানিয়েছেন। তারপর রয়েছেন আমাদের ইসলামী বোন, রয়েছেন জানিয়েছেন সালাম আলাইকুম আসসালাম। আমরা যদি অন্যকে কষ্ট দিই তারপর নিজের খারাপ লাগে তখন কী আমল করলে শান্তি পাব? আচ্ছা, অন্যকে কষ্ট দেওয়ার পর কী আমল করলে শান্তি পাওয়া যাবে, এটাও একটা প্রশ্ন রয়েছে, আমি ইনশাল্লাহ আপনাদের কাছ থেকে জেনে নেব। মেরাজ ভাইয়ের কাছে আসছি। মেরাজ ভাই, এই যে বিষয়টা, এই বিষয়টার তো ভয়াবহ দিক তো আমরা জানি। এক তো হচ্ছে মানে সাজানো বাগান, একটা ঘর কত কষ্ট করে, হ্যাঁ, একজন নারী একজন পুরুষ দুজন দুজনকে কবুল করে নেয়, সারা জীবন তার সাথে কাটানোর জন্য ওয়াদা করে, কালেমা পড়ে, বৈবাহিক সম্পর্কের বন্ধনে তারা আবদ্ধ হয়, তারপর তাদের মাঝে ফুটফুটে সন্তান আসে। এখন এই খুঁটিনাটি কথায় দেখা যায়, ছোট ছোট কথা, তুচ্ছাতি তুচ্ছ কথা, এমন কথায় বিবাদ সৃষ্টি হয়ে যায় যে যে কথা দিয়ে এই বিবাদ সৃষ্টি হওয়ার কোনো কারণই ছিল না, কোনো কারণ ছিল না, এমন কথা। তো এই যে বিষয়গুলো, এই বিষয় থেকে পরিত্রাণের কোনো উপায় যদি আপনার কাছে থাকে, কী করে পরিত্রাণ লাভ করা যাবে তর্ক বিতর্ক থেকে? সমাজেও আমরা দেখি অনেক সময় যে বিশেষত গাড়িতে অনেক সময় যাওয়ার অভ্যাস আছে, গাড়িতেই চলাচল বেশিরভাগ হয়, গণপরিবহন যেগুলো রয়েছে, তো দেখি কারো পায়ে একটু পাড়া লাগলো, বাস শুরু হয়ে গেল, তার ব্যক্তিত্বের প্রকাশ ঘটিয়ে দিল সে, যে হোয়াট কাইন্ড অফ হোয়াট সর্ট অফ পার্সন হি ইজ, তার চরিত্র কেমন, সে কোন পরিবার থেকে এসেছে, শুরু হয়ে গেল,
প্রকাশ করে দিল।
আচ্ছা, অনেক সময় গাড়িতেও কিন্তু খুব সুন্দরভাবে লেখা থাকে যে ব্যবহারে বংশের পরিচয়, কিন্তু সেই গাড়িতে দেখা যায় যে কন্ডাক্টরই দুর্ব্যবহার করছে, হেল্পারই দুর্ব্যবহার করছে, লিখে রয়েছে মানে মানে মানুষের জন্য নসিহত, নিজের জন্য কোনো ওয়াসিয়ত নেই, নিজের জন্য কোনো উপদেশ নেই, এটা মানুষকে বোঝানোর জন্য যে আমি তোমার সাথে দুর্ব্যবহার করব, তুমি আমার সাথে করো না। তো আমরা এই যে কিছু বিষয়, হাস্যকর বিষয় এগুলো আমরা দেখি, এই এই বিষয়গুলোকে আমরা নেগেটিভ না পজিটিভভাবে নেব, যে এই যেই লেখাটা রয়েছে এই লেখাটা অন্য কারোর জন্য না, এটা আমার জন্য, আমি আমার ব্যবহারটাকে ঠিক রাখি। প্রত্যেকটা মানুষ যদি বিশ্বাস করুন, ইউ বিলিভ ইট অর নট, ইউ সাপোর্ট ইট অর নট, বাট আই উইল টেল ইউ দ্য ফ্র্যাঙ্ক, প্রত্যেকটা মানুষ যদি নিজের অবস্থানে থেকে মনুষ্যত্বের যে সর্বোত্তম যে গুণাবলীগুলো রয়েছে, তা হচ্ছে সহনশীলতা, তা হচ্ছে সহমর্মিতা, এগুলো যদি মানুষের মাঝে যখন প্রকাশ পায় তখন কিন্তু তার যে মানব চরিত্রে যে মনুষ্যত্বের যে ফুল রয়েছে এটা পরিস্ফুটিত হয়, এটা বিকশিত হয়। একবার এক স্টুডেন্ট, আমার মনে পড়ছে, এক স্টুডেন্টকে জিজ্ঞেস করা হলো, টিচার জিজ্ঞেস করছেন যে ক্লাসের মধ্যে সবাইকে জিজ্ঞেস করছেন যে ক্যান ইউ টেল মি ওয়ান অফ ইউ হোয়াই ডু পিপল লার্ন এডুকেশন, কেন মানুষ জ্ঞান অর্জন করে, স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করছে। এর মধ্যে কেউ বলছে যে স্যার ফিউচারকে ব্রাইট আপ করার জন্য, নিজের ক্যারিয়ারকে বিল্ড আপ করার জন্য, গাড়ি বাড়ি করার জন্য। এর মধ্যে একটা স্টুডেন্ট খুব চুপচাপ বসেছিল লাস্ট বেঞ্চে, তো বলল যে টিচার তাকে বললেন যে হোয়াই ডোন্ট ইউ সে এনিথিং, তুমিও কিছু বলো, কেন বলছো না? তখন সেই স্টুডেন্ট বলল, স্যার অ্যাকর্ডিং টু মাই নলেজ পিপল লার্ন এডুকেশন জাস্ট ফর ব্লুমিং দ্য ফ্লাওয়ার অফ হিউম্যানিটি ইন লাইফ। এত সুন্দরভাবে সে জবাব দিল, উইচ ওয়াজ বিয়ন্ড কনসেপ্ট, সেই টিচারের ধারণার বাইরে ছিল যে এই ছোট্ট একটা শিশু এমনভাবে রিপ্লাই দিবে,
এত সুন্দর জবাব দিতে পারে,
যে মানুষ তার মনুষ্যত্বের যে ফুল রয়েছে, মনুষ্যত্বের একটা ফুল থাকে, সে ফুলটাকে বিকশিত করার জন্য জ্ঞান অর্জন করে, আর সেই ফুলের মধ্যে এক একটা যে পত্র, এক একটা যে পাপড়ি থাকে, পত্র আমরা যে বলি সেই ফুলের যে পাপড়িগুলো, সেই কোনো কোনো পাপড়ি হচ্ছে সততা, কোনো পাপড়ি সহমর্মিতা, কোনো পাপড়ি হচ্ছে সহনশীলতা, কোনো পাপড়ি হচ্ছে আপনার মানুষের প্রতি, মানে যেটা বললাম আর কি, সহমর্মিতা, সত্যবাদিতা, তারপর হচ্ছে আত্মত্যাগ। এই যে এক একটা পাপড়ি, কলি, ফুলের যে কলি, এটা বিকশিত যখন হয়ে যায় তখন সেই মানুষটা একজন আলোকিত মানুষ হয়ে যায়। তার দ্বারা সমাজ, পরিবার আলোকিত হয়, সমাজ আলোকিত হয়। তো আপনার কাছে আসছি আমি যে কোনো উত্তরণ, কোনো উপায় তো আছে এই তর্ক বিবাদ থেকে। আজকে যখন সমাজে মানুষের কিন্তু সহনশীলতা একদম নেই বললেই চলে, একদম জিরো টলারেন্সে চলে আসছে মানুষ, যে কেউ একটা কিছু বলবে আমাকে, তো যে বলছে সে তো পশুর কাজ করেছে, যে আপনাকে গালমন্দ করেছে, যে তর্ক করেছে, যে মা মেরেছে, সে মনুষ্যত্বের পরিচয় দেয়নি, সে পশুর মতো আচরণ করেছে, কিন্তু আপনার কি করণীয়? কবিতায় আমরা পড়েছি ছোটবেলায় যে কুকুরের কাজ কুকুর করিয়াছে, কামড় দিয়াছে পায়ে, তাই বলে কি কুকুরকে কামড়ানো মানুষের স্বভাব পায়? তো কি বলবেন এই ব্যাপারে?
যে আপনি বলছিলেন যে সহনশীলতা, আসলে সহনশীলতা কী করে আসবে আমাদের মধ্যে, এটা একটা কারণ রয়েছে, মানে কী কারণে আমাদের মধ্যে আসবে ওই জিনিসটাই এখন আমাদের মাঝে
এক্স্যাক্ট জানতে চাচ্ছি।
আমাদের তুষার ভাই বলেছিলেন যে আমাদের মধ্যে খৌফে খোদা বা ইলমে দিন না থাকার কারণে সহনশীলতা
ডেফিনেটলি ডেফিনেটলি,
আর মূল কারণই এটা, তর্ক করার মূল কারণ হলো সহনশীলতা না থাকা, আর এটা আসবে হলো ইলমে দিন অর্জন করলে অথবা খোদা ভীতি থাকলে, আল্লাহ তাআলার ভীতি থাকলে। আর একটা কারণ রয়েছে যে মানুষ এমনিতে কোনো বিষয়ে শুধু শুধু করে না, কোনো কারণের পিছনে থাকে, কোনো লাভ লসের হিসেব থাকে। তো ওই মানুষ যখন জানবে যে তার, যখন সে সহনশীলতা অবলম্বন করবে, যখন তর্কে লিপ্ত হবে না গুরুত্বপূর্ণ কারণ থাকার পরেও, তো তার কী লাভ রয়েছে তার, এ বিষয়ে ওই ব্যক্তির জন্য জান্নাতের সুসংবাদ রয়েছে।
সুবহানাল্লাহ।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা আবু দাউদ শরীফ এবং ইবনে মাজাহ শরীফের মধ্যে বর্ণিত রয়েছে, হযরত সাইয়েদুনা আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি অন্যায়ের পক্ষে তর্ক করে না তার জন্য জান্নাতের পার্শ্বদেশে একটি ঘর রয়েছে। যে ব্যক্তি অন্যায়ের পক্ষে তর্ক করে না, আর যে ব্যক্তি ন্যায়ের পক্ষে থেকেও তর্ক পরিহার করে, তার জন্য জান্নাতের মধ্যভাগে একটি ঘর তৈরি করা হয়।
আল্লাহু আকবার, সুবহানাল্লাহ।
দর্শক প্রশ্ন করেছিলেন যে উনি ন্যায়ের পক্ষে আছেন কিন্তু এখন তর্ক করবেন কিনা, এক দর্শক এই ধরনের একটি প্রশ্ন করেছিলেন, তার জন্য এই হাদিসে মোবারকা আমার জন্য এবং সবার জন্য, যে তিনি ন্যায়ের পক্ষে আছেন কিন্তু আল্লাহ তার রাসূলের জন্য তর্ক পরিহার করছেন, তো ওই লোককে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যভাগে একটি ঘর নির্মাণ করে রেখেছেন তার জন্য। এরপরে যে ব্যক্তি নিজের চরিত্রকে সুন্দর করে তার জন্য জান্নাতের উপরিভাগে একটি ঘর নির্মাণ করা হয়েছে।
আলহামদুলিল্লাহ।
তো মুসনাদে বাজ্জার শরীফের এমন একটি হাদিসে মুবারাকা, হযরত সাইয়েদুনা মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওই ব্যক্তির জন্য জান্নাতের পার্শ্বদেশে একটি, মধ্যভাগে একটি এবং জান্নাতের উপরিভাগে আরও একটি ঘরের জামিন আমি হচ্ছি, যে ব্যক্তি সত্যবাদী হওয়ার পরেও, অর্থাৎ ন্যায়ের উপর প্রতিষ্ঠিত থাকার পরেও তর্ক পরিহার করে এবং উপহাসের ছলে হলেও মিথ্যা পরিহার করে আর নিজের চরিত্রকে সুন্দর করে। তো এখানে আজকে আমাদের যে বিষয়, এই বিষয়ের সাথে সম্পর্ক যেটা, ন্যায়ের পক্ষে হলেও তর্ক পরিহার করলে ওই ব্যক্তির জন্য জান্নাতের ঘরের সুসংবাদ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন।
সুবহানাল্লাহ।
আরও একটা বিষয় রয়েছে হাদিসে পাকের মধ্যে রয়েছে, যে ব্যক্তি চুপ রইল সে নাজাত পেল। এখন আমরা শুনলাম যে জান্নাতের সুসংবাদ রয়েছে, একটি হাদিসে মোবারকা আমি আরজ করতে চাই, যেটা এমনটা রয়েছে হাদিসে মোবারকার মধ্যে, যে একদিন রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথাও যাচ্ছিলেন, তো সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অকথ্য ভাষায় কেউ গালাগাল করতেছিল, তো এই অবস্থায় তিনি কিছু সময় চুপ রইলেন।
আচ্ছা।
এরপরে যখন আর পারলেন না, কিছু তিনি জবাব দিলেন আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখান থেকে চলে আসলেন। ওখান থেকে চলে আসলেন। আর সিদ্দিকে আকবর তো সিদ্দিকে আকবরই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চলে আসতে দেখে তার মন খারাপ হয়ে গেল, কী কারণে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখ ফিরিয়ে চলে আসলেন। তো সে সাথে সাথে ওখান থেকে এসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, এতক্ষণ আপনি ছিলেন, লোকেরা আমার সাথে ঝগড়া করতেছে বা গালাগাল করতেছে, তো আমি যখনই উত্তর দিলাম তখন চলে আসলেন, এর কারণ কী রয়েছে? তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইশারা করেন, যতক্ষণ তুমি চুপ ছিলে ততক্ষণ ফিরিস্তারা তোমার জবাব দিচ্ছিল, আর যখনই তুমি জবাব দিচ্ছ তখন ফিরিস্তারা ওখান থেকে চলে গেছে, তো আমি চলে আসলাম। তো এখান থেকে আমাদের শিক্ষা নেওয়ার রয়েছে যে আসলে যখন আমরা ধৈর্য ধারণ করব তখন আল্লাহ তার রাসূলের এখানে ফয়জ ও বরকত আমাদের জন্য, আমাদের জন্য রহমত বর্ষিত হতে থাকবে, ফিরিস্তারা আমাদের পক্ষ থেকে জবাব দিবে। আর যখনই আমরা তর্কে লিপ্ত হব তো ওখানে শয়তান চলে আসবে আর উভয়ের মধ্যে বিবাদ সৃষ্টি করে দিবে।
মাশাআল্লাহ, খুব চমৎকার, খুব চমৎকার বলেছেন আপনি, ধন্যবাদ। দর্শক, অনেক সময় দেখা যায় যে কেউ যদি চুপ থাকে তো ধরে নেওয়া হয় যে এ হচ্ছে বোকা। আসলে দেখুন, কোনো মানুষ যদি চুপ থাকে, হ্যাঁ, এটা তার দুর্বলতা নয়, বরং এটা তার পারিবারিক শিক্ষা, তার মা বাবা তাকে শিখিয়েছে চুপ থাকতে, এটা হচ্ছে শিক্ষা, এটাই হচ্ছে মনুষ্যত্বের শিক্ষা, চুপ থাকা। চুপ থাকাটা কারো দুর্বলতা নয়, এটা দুর্বলতা
মানে হেরে যাওয়াটা,
আর সেই চুপ থাকাটা হেরে যাওয়াও নয়। খুব চমৎকার বলেছেন আমাদের মিরাজ ভাই,
কোরআনে পাকে তাকে জ্ঞানী বলা হয়েছে, যিনি চুপ থাকেন এদেরকে জ্ঞানী বলা হয়েছে। যেমন সুরাতুল কাসাসের মধ্যে বর্ণিত রয়েছে যে ইরশাদ হচ্ছে যে আমাদের আমলের ফল আমরা পাবো, তোমাদের আমলের ফল তোমরা পাবে, তোমাদের প্রতি সালাম। অজ্ঞ মূর্খদের সাথে আমাদের বিতর্কের কোনো প্রয়োজন নেই। তো জ্ঞানীরা চুপ থেকে ওখান থেকে চলে আসে, তো তাদেরকে আল্লাহ তাআলা জ্ঞানী বলেছেন।
মাশাআল্লাহ, মাশাআল্লাহ। দর্শক, আসুন আমরাও নিয়ত করি যে এখন থেকে নীরবতা পালন, এটা অনেক বড় একটা হাতিয়ার, চুপ থাকা। এতে অনেক কিছু সেফ হয়ে যাবে, হয়তো ক্ষণিকের জন্য আপনার হৃদয়ে খান খান হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, যে আমি যাকে ভালোবাসি, যে প্রতিবেশীকে আমি কাল পর্যন্ত ভালোবাসতাম, যে নিকট আত্মীয়কে আমি কাল পর্যন্ত ভালোবাসতাম, সেই আত্মীয় কিনা আমার সাথে এমন ব্যবহার করছে, আমাকে গালমন্দ করছে, ঠিক আছে আমার ভুল আছে, আমার ভুল আছে, আমাকে এসে বোঝাতে পারে, আমাকে এসে বলতে পারে যে আপনার এই ভুল আছে, কিংবা যারাই করেছে তাকে এসে বোঝাতে পারে, কিন্তু সেক্ষেত্রে যদি এসেই যদি গালমন্দ শুরু করে দেয়, তর্ক বিতর্ক শুরু করে দেয়, এটা কোনো সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তিত্বের কাজ না, এটা ব্যক্তির কাজ না, এটা সম্পূর্ণ একটা নির্বোধ মানুষের কাজ, বোকা মানুষের কাজ, রেগে যাওয়া মানুষের উপরে নিজের মানে আক্রোশ, নিজের ক্রোধ সেটাকে ঢেলে দেয়া। কত মুসলমানের মন কষ্ট পায়, হ্যাঁ, কোনো মুসলমানের মনে কষ্ট দেয়া এটা হচ্ছে হারাম এবং জাহান্নামে নিয়ে যাওয়ার মতো কাজ। আচ্ছা, যে প্রশ্নটা একজন করেছিলেন যে কাউকে কষ্ট দিয়েছে, এখন তার নিজের কাছেই খারাপ লাগছে অন্যায়ভাবে, তো সেক্ষেত্রে আমি বলবো, যিনি প্রশ্ন করেছেন ইসলামী বোন, যাকে আপনি কষ্ট দিয়েছেন তার কাছে আপনি ক্ষমা চেয়ে নিন, এটা হুকুকুল ইবাদ, আপনি তাকে কষ্ট দিয়েছেন, হারাম কাজ করেছেন, আপনি ক্ষমা চেয়ে নিন। যখন আপনি ক্ষমা চেয়ে নেবেন দেখবেন আপনার অন্তরে মানে স্বয়ং আপনার অন্তর প্রশান্তি লাভ করছে, আপনার মনের উপর থেকে, আপনার মনের উপর থেকে, অন্তরের উপর থেকে একটা বোঝা নেমে যাবে। এই যে বিবেকের তাড়না, আপনার ভালো লাগছে না যে তখন তার কী করণীয়, বা কারো হয়ে আপনি প্রশ্ন করছেন তখন তার কী করণীয়, তো ক্ষমা চেয়ে নেওয়া উচিত, পাশাপাশি তওবাও করা উচিত। আল্লাহ তাআলার যে খুফিয়া তাদবীর, আমাদের ভাগ্যে কী রয়েছে আমরা জানি না, আমরা কি ইমানের সাথে দুনিয়া থেকে যাব নাকি বেঈমান হয়ে দুনিয়া থেকে যাব, এটা ভয় পাওয়া উচিত। কোনো মানুষকে কষ্ট দেওয়ার কারণে, কোনো মানুষের মান সম্মানকে মানে নিলাম করার কারণে, ভুলণ্ঠিত করার কারণে আপনি কতটুকু হেফাজতে থাকবেন, আপনার ইমান কতটুকু হেফাজতে থাকবে, সে সম্পর্কে ভয় পাওয়া উচিত। আসবো নূর হোসেন ভাইয়ের কাছে। নূর হোসেন ভাই, একেবারেই সময় কম, দুই মিনিট সময় রয়েছে হাতে আমাদের, পাশাপাশি আমি দুটো কমেন্টও নিয়ে নিচ্ছি। মোহাম্মদ খোকন সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। এরপর রয়েছেন কমেন্টে ইসলামী বোন লিখেছেন মাশা আল্লাহ আলহামদুলিল্লাহ। এরপর রয়েছেন মোহাম্মদ শাহ আলম, জানিয়েছেন সালাম ওয়ালাইকুম আসসালাম, মদিনা চট্টগ্রাম রাঙ্গুনিয়া থেকে দেখছি মাশা আল্লাহ সুবহানাল্লাহ। অনেক অনেক ধন্যবাদ শাহ আলম ভাই সহ যারা অন্যান্য আমাদেরকে কমেন্ট করেছেন, এই অনুষ্ঠানে যারা কল করেছেন, অশেষ ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনাদের, শুকরিয়া জানাচ্ছি। জি তুষার ভাই, দু মিনিট সময় আছে হাতে।
জি, বুজুর্গ রহমতুল্লাহ তালা এই একটি কল রয়েছে, এক বুজুর্গ রহমতুল্লাহ তিনি বলেন যে যখন ঝগড়া বিবাদ থেকে আমরা মুক্ত না হই, অর্থাৎ এর মধ্যে লিপ্ত থাকি, এর মধ্যে এটা প্রকাশ পায় যে একজন জ্ঞানী তার অজ্ঞতার যে মূর্খতা সেটা তখন প্রকাশ পায়। সে যদিও জ্ঞানী কিন্তু সে যখন তর্ক বিবাদে লিপ্ত হয় তখন তার মূর্খতা প্রকাশ পায়,
মূর্খতা।
আর এই যে এই মুহূর্তটা, তখন আরেকজন ফায়দা নেয়, সে হচ্ছে শয়তান। যখন শয়তান একটা কাজের মধ্যে ঢুকে যায় মানুষের, উভয়ের কাজের মধ্যে, তখন শয়তান সেখান থেকে তার যে পরিপূর্ণ ফায়দা সেটা তখন নিয়ে নেয়। অর্থাৎ এটা আমরা বয়ানের মধ্যে শুনেছি আজকে আলোচনার মধ্যে, যে একটা ঝগড়া বিবাদের মধ্যে লিপ্ত হয় মানে হচ্ছে তর্ক বিতর্ক, একটা সময় গিয়ে সেটা মারামারি, হানাহানি, আঘাতের মতো কাজের মধ্যে লিপ্ত হয়। আরেকটি বিষয় সেটা হচ্ছে তর্ক বিবাদ, যেটা আমার মিরাজ ভাই মাশাআল্লাহ খুব সুন্দর বলল, ইতিবাচকও রয়েছে নেতিবাচকও রয়েছে। এখন আজকে আমাদের সমাজের মধ্যে দেখা যায় তর্ক বিবাদের যে বিষয়টা, ইতিবাচকের যে বিষয়টা, যে আজকে কোরআন ও হাদিসের যে বিষয় আছে অনেক মতবিরোধিতা রয়েছে আমাদের ইসলামের মধ্যেও, অনেকে এই বিষয় নিয়ে বাকবিতণ্ডিতা করে। কিন্তু এখানে দেখার বিষয় হচ্ছে যে যারা সমকক্ষ, অর্থাৎ মতবিরোধিতা, তর্ক বিতর্ক, কোরআন ও হাদিসের যে বিষয়, এটা তাদেরই সাজায় যারা আলিম, অর্থাৎ যারা আলিম জ্ঞানী রয়েছেন। এখন দেখা যাচ্ছে আজকে মাশাআল্লাহ স্বল্প জ্ঞানে, জ্ঞানের অধিকারী এমন আমাদের সাধারণ মুসলমান, তারা শোনা জ্ঞান, শ্রবণ করা জ্ঞান অথবা কোনো ওয়াজ নসিহতের জ্ঞান, এই বিষয়গুলো নিয়ে তারা অন্যের সাথে তর্কে বিবাদে লিপ্ত হচ্ছে। আর এটা কিতাবের মধ্যে স্পষ্ট হয়েছে, যে এটা হাদিসের মধ্যে এটাও পাওয়া যায়, যে জিয়াদ ইবনে হুদাইর রহমতুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন এক কথা ওমর রাদিয়াল্লাহু তাআলা আমাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি বলতে পারো ইসলাম ধ্বংস করবে কোন জিনিস? তো আমি বললাম না। তখন তিনি বললেন তিনটি জিনিস, এক আলেমদের পদস্থলন, দুই আল্লাহর কিতাব অর্থাৎ কোরআন নিয়ে ঝগড়া বিবাদ তর্ক বিতর্ক যারা লিপ্ত হবে এই বিষয়টি, আর তিন হচ্ছে প্রথবষ্ট নেতাদের শাসন। তো এখানে কিন্তু স্পষ্ট যে বিষয়টি দুই নম্বর, সেটা হচ্ছে কোরআনুল করিম নিয়ে যারা তর্ক বিতর্ক লিপ্ত হবে। দেন কোরআনুল করিম এমন একটা বিষয়, এটা অনেক ব্যাপক জ্ঞানের সমাহার,
এখানে বিশালতা রয়েছে,
অনেক বিশালতা রয়েছে। এখন আমরা যারা সূক্ষ্ম জ্ঞানের অধিকারী, তো আমরা এই বিষয়গুলো নিয়ে তর্কে বিতর্ক লিপ্ত হয়ে যাই, তখন একটা বিষয় কি আমার মধ্যে কাজ করে যে আমি যেটা জানি সেটাই সঠিক, কিন্তু আমার বিপরীতে আমার অপর পাশে যে ব্যক্তি রয়েছে তার জ্ঞানের পরিমাপ আমি করি না, আমি কি করি তার সাথে তর্কে লিপ্ত হয়ে যাই, এবং একটা পর্যায়ে গিয়ে মাশাআল্লাহ ওই তর্ক আল্লাহ তাআলার
কাছে কুফুরের দিকে,
কুফুরের পর্যায়ে চলে যায়, মিথ্যা চলে যায়, মিথ্যার দিকে চলে যায়, মিথ্যাচারিতার দিকে চলে যায়। তো এখন এখানে আরেকটি বিষয়, যে অপর পাশে যে জ্ঞানী থাকবে তার উচিত হবে সেখানে স্টপ হয়ে যাওয়া, চুপ হয়ে যাওয়া।
এই বিষয়ে
মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলও রয়েছে, তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মূর্খ যখন তোমাদের সাথে তর্কে লিপ্ত হয়ে যায় তখন তোমরা চুপ হয়ে যাও, কেননা তোমরা যখন তাদের সাথে কথোপকথন জারি রাখবে, চলমান রাখবে, তখন তারা তোমাদেরকে তাদের লেভেলে নিয়ে যাবে, অর্থাৎ মূর্খতার সীমায় তোমাদেরকে নিয়ে যাবে। অর্থাৎ এখানে কাজ কি, যখন দেখব আমার বিপরীতে যদি ইতিবাচক তর্ক হয়, পজিটিভ তর্ক হয়, যেটা দরকার প্রয়োজনীয় তর্ক, যদি দেখে আমার অপর সাইডে যে আছে সে মূর্খ, তার যেই তর্কের যে যুক্তি সঙ্গত সে প্রকাশ করছে সেটা মূর্খতায় পরিচয় দিচ্ছে, তখন আমার কাজ করণীয় কি, চুপ হয়ে যাওয়া। ফরিদুদ্দিন আত্মার রহমতুল্লাহ তাআলা তিনি খুব সুন্দর একটি কথা বলেছেন, তিনি বলেন যে মূর্খের সাথে তর্কযুদ্ধ করাই করার মানই হলো পাথরের উপর হাত দ্বারা আঘাত করা, এতে হাতই ক্ষতবিক্ষত হবে,
পাথরের কিছু হবে না। মাশাআল্লাহ, খুব চমৎকার বলেছেন, সময় একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে। দর্শক আসুন আমরাও কিছু কিছু নিয়ত করে নিই, যে এখন থেকে পরিবারে আমাদের সহমর্মিতা, সহানুভূতি, ইনশাআল্লাহ একে অন্যের প্রতি সেক্রিফাইস, ভালোবাসা, এটা বাড়িয়ে দিন, ভলিউমটা বাড়িয়ে দিন, দেখবেন সংসার থেকে অশান্তি চলে যাবে। তর্ক বিবাদ, যার যার নিজের অবস্থানে থেকে নিজের নিজের দায়িত্ব পালন করুন, ইনশাআল্লাহ তর্ক বিবাদ শেষ হয়ে যাবে। আর সন্তানদেরকেও শিক্ষা দিন, আরও একবার বলবো যে বড়রা হচ্ছে পরিবারে ছোটদের জন্য দর্পণ স্বরূপ, আয়না, সেই আয়নার মধ্যে কিন্তু ছোটরা নিজেদেরকে প্রতিনিয়ত দেখতে পায়। তো কাজেই অনুরোধ করব যে নিজের ঘরকে প্রশান্তিময় করার জন্য, একটা সাজানো বাগানে পরিণত করার জন্য অনেক কিছু কিন্তু আমাদেরকে ছাড় দিতে হয়, অনেক জলাঞ্জলি দিতে হয়, ত্যাগ তিতিক্ষা, তবেই কিন্তু একটা সংসারে শান্তি আসে। আর এটা শুধু স্বামী দিলেই চলবে না, কিংবা শুধু স্ত্রী দিলেই চলবে না, উভয় পক্ষকে দিতে হবে, একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে আসতে হবে যে আমি কি রিয়েলি আমার পরিবারের শান্তি চাই কি চাই না। ভালো থাকুন সবাই, দেখা হবে ইনশাল্লাহ আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করছি। মাদানী চ্যানেলের সঙ্গেই থাকুন, দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। সাল্লু আলা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম।
দাও ইখলাসে মন মোরে ইয়া।